তার সম্বন্ধে যা বলা হয়েছে তার দশকম ভক্তিবিনোদ দশকমের ভিতরে সেখানে আমরা পাই তিনি ছিলেন গৌর শক্তি গদাধর, এ কথা বলা হয়েছে। অষাঢ়দর্শী অহন গৌর শক্তি গদাধরাভিন্ন তনু জহৌজ, গদাধরাভিন্ন তনু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সেই তনু পরিত্যাগ করেছেন। সাধারণ মানুষের জন্ম মৃত্যু একরকমের, কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ ভগবত প্রেরিত নিজেজন তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নয়, তাই সেখানে আবির্ভাব তিরোভাবের কথা এসেছে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গদাধরাভিন্ন তনু, এই বলে তার ব্যাখ্যা রয়েছে। আর তিনি যে পরিচয় দিয়েছেন সেখানে ওই কমলমঞ্জির সখী বলেই পরিচয় দিয়েছেন, রাধাকৃষ্ণ পদকমলে মন, এই কীর্তনের শেষের দিকে তার পরিচয়টা বিশেষ করে পাওয়া যায়। শেষটা লাইনটা অযোগ্যা কিঙ্করি ধরিতে পারে, কথাটা তিনি নিজেরটাই নিজে প্রকাশ করেছেন। আর কমলমঞ্জির সখী এই কথাটাও পরিচয় তিনি দিয়েছেন নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থের শেষের দিকে, এই পরিচয় দিয়েছেন। সব জিনিসগুলোই আমরা তো কিছু বুঝতে পারি না, জানতে পারি না, সবই গুরু বৈষ্ণব কৃপা বলে এগুলো লাভ হয়। আমরা সবাই মিলে নবদ্বীপ ধাম ক্রোশাত্মক নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আমরা সবাই এসেছি, মিলিত হয়েছি। তো এখানেও পরিক্রমার যা ঢং সেটাও সেখানে দেখাচ্ছেন, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হিরম আমি প্রণয়ী ভকত সঙ্গে, প্রণয়ী ভক্তের কথা বলা হয়েছে। ঠিক এইরকম একই ধরনের কথা ব্রজমন্ডল পরিক্রমার সময়ও বলা হয়েছে, সেখানেও এখানে বললেন ভক্তিবিনোদ ঠাকুর আর ওখানে বলছেন নরসিং ঠাকুর, সেখানে বলছেন ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি দীর্ঘস্থানে প্রেমাবিষে গড়াগুড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এখানে প্রণয়ী ভক্ত আর ব্রজবাসী জন, শুদ্ধ ব্রজবাসী জন দুই এক কথা। প্রণয়ী ভক্ত শুদ্ধ ব্রজবাসী অপ্রাকৃত ভাবে বিভাবিত, তাদের তো প্রাকৃত দৃষ্টি নাই, অপ্রাকৃত ভূমিকাটা অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি নিয়েই চলছে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যেও পাওয়া যাচ্ছে, নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন কৃষ্ণাম রসে ভাসালে জগৎ করি মহা সংকীর্তন। তা সেই সংকীর্তন রসস্থলী এটাও তার অংশ বিশেষ, যেমন শ্রীবাসঙ্গনে যেমন সংকীর্তন রসস্থলী প্রকট করেছিলেন গৌর, সেই রকম ধরনের এখানেও সেই ব্যাপারটাই আছে। এখানেও মূর্তি আছেন গৌর, গৌর শক্তি মূর্তি রয়েছেন এখানে বিরাজিত। সুতরাং ওই শ্রীনুক্তি গৌর গদাধর কেলি কলাই গৌর গদাধর পক্ষচর, বাবা গৌর গদাধর পক্ষচর। তো এখানে ওই গৌর গদাধরের সেবার কথাও এখানেও প্রকট করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সাধারণভাবে দেখা যায় পুরুষ মূর্তি, ভক্তিবিনোদ ঠাকুরকে সরস্বতী ঠাকুর প্রভুপাদকে গৌরীদাস বাবাজি মহারাজকে সব পুরুষ শরীর দেখা যায়, বেটা ছেলের মূর্তি, কিন্তু কার্যত এরা সব স্ত্রী মূর্তি, সখী মঞ্জের ইত্যাদি, এটা কি ব্যাপার? গোস্বামীগণ তাদেরও ওই রকম দেখা যাচ্ছে, কিন্তু কার্যত তাদের সব ওই রূপমঞ্জেরি অমুকমঞ্জেরি তমঞ্জেরি এসবের বর্ণনা আছে। ভিতরে বুঝবার বহু কথা আছে যেগুলো ঠিক সর্বসাধারণে আলোচ্য বিষয় নয়, অথচ আলোচনা করতে গিয়ে কিছু কিছু এসে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুরের বাইরের বাহ্য জগতের পরিচয়ের ভিতরে কতগুলো কথা আছে, যে কথাগুলো অনেকেই হয়তো জানা নেই। তিনি সমস্ত বেদশাস্ত্র থেকে আরম্ভ করে বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত সমস্ত গ্রন্থের সার নিষ্কর্ষ, গোস্বামী গ্রন্থ সমস্ত সার নিষ্কর্ষ এ করে তিনি গ্রন্থাদি লিখেছেন, ফলে শতাধিক গ্রন্থ বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উড়িয়া ভাষায়, এমনকি উর্দু আরবি ফার্সি ভাষায় লেখা তার বই আছে, বালিদের স্ত্রী বলে যে বই রয়েছে তার বহু ভলিউম। তিনি এই সব কাজগুলো করলেন কি করে? সময় তো তার খুব কমই ছিল। তিনি যখন শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল ম্যাজিস্ট্রেট অফিসিয়েট করেছিলেন তার সময় তো খুব কম ছিল, আর এই কাজের জন্য তিনি সমস্ত ভারতবর্ষের সব জায়গায় ঘুরেছেন। গারোহিলস, ওয়েস্ট গারোহিলসে মঠ হয়েছে গুরুরন্দ সমিতির, ভক্তিবিনোদ ঠাকুর সেখানেও গেছেন, তার জীবনী ভিতরে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীর ভিতরে লেখা আছে। তিনি ওয়েস্ট গারোহিলসেও সেখানে উপস্থিত হয়েছিল, তার তিনি সেখানে কাজ করেছেন। ওটা হলো একটা দিক। পারমার্থিক সাহিত্য ভাণ্ডারে বৈকুণ্ঠের কৌস্তবমণি আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন তিনি। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের সেরা কথা, শেষ কথা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ, যে কথা আমরা বেদান্ত দর্শনের শেষের দিকে পাই, যেটা অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত যে কথা প্রথমেই বলেছেন নারায়ণ মহারাজ, কিছু বলেছেন আবার জনগণ মহাদ কিছু বললেন, সেই কথাই শব্দের সাধন, শব্দের সাধনের দ্বারাই শব্দটা সম্ভব। উনি তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিচারের ব্যাখ্যা দিয়েছেন, এখন সূক্ষ্ম বিচারের ব্যাখ্যার তো সময়ও নেই, তাহলেও আমি আমাকে তো কিছু বলতে হবে, যখন আরম্ভ করেছি তখন শেষটাও আর করতে হবে, সেই শেষের ভঙ্গিতে আর কি বলি, শ্রদ্ধায়া ভৃগুবরণ অরমাত্র তারায় কৃষ্ণ নাম রাগের লাইনটা মধুর মধুর মেতন মঙ্গল মঙ্গলানন সকল নিগম বল্লী সৎফল চিত্তরূপ সকৃত বিপরীত শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম। আবার একটা শ্লোক পাচ্ছি, আরো দামি শ্লোক, সেটা যদিচ্ছতি পরম জ্ঞানম জ্ঞানাজ্জত পরমম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম, বোধ হয় নারদৃষ্টির কথা এটা। তাই এখানে যারা প্রাকৃত কর্মী জ্ঞানী ইত্যাদি তাদের এখানে ঢিট করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের এটাকে খণ্ডন করা হয়েছে, তাদের ওই মতবাদ থেকে। যদিচ্ছি পরম জ্ঞানম, জ্ঞানের থেকে যদি পরশ্রেষ্ঠ কিছু আছে, হ্যাঁ সেইটা তুমি ইয়ে করো, সেটা জানবার বুঝবার চেষ্টা করো। সেই জ্ঞান থেকে আবার যেটা শ্রেষ্ঠ, জ্ঞানাজ্জত পরমম পদম, সেই জ্ঞান থেকেও যেটা পরম পদ যার দ্বারা লাভ হবে, সর্বাত্ম সিদ্ধি হবে, সেটা কি করে হবে? তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম, তাহলে গোবিন্দ কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছে, সেরা হচ্ছে, গোবিন্দ কীর্তন ছাড়া কোনো উপায় নেই, তাহলে কীর্তনের পরেই জোর দিচ্ছেন। তাহলে ওই অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত বেদান্ত দর্শনের শেষ সূত্র, সেইটাই এসে যাচ্ছে ভাগবতের মধ্যে। ভাগবতের আলোকে বেদান্ত দর্শন ব্যাখ্যা, আর বেদান্ত দর্শনের আলোকে ভাগবত ব্যাখ্যা গুরুপদ পদ্ম এটা বলতেন। এ নিয়ে প্রবন্ধাদিও কিছু কিছু লেখা আছে, নোট কিছু কিছু আছে আমার কাছে, বলছেন না এই ব্যাখ্যাগুলো দিতে হবে, বেদান্ত যখন ছাড়বে তখন ভাগবতের আলোকে বেদান্ত দর্শন, আবার বেদান্ত দর্শন যখন ছাড়বে তখন ভাগবতের শ্লোক কম্পেয়ার করে ভাগবত ছাড়তে হবে, তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হবে, এটা প্রভুপাদেরও নাকি ইচ্ছা ছিল। সাধু মহাজনগণের তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জগৎ থেকে অন্য রকম, তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন সেই দৃষ্টিতে মানুষ কজন চলতে পারে? প্রভুপাদ সরস্বতী ঠাকুর বলে গেলেন যে আমি যে জিনিস লোককে দিতে এসেছিলাম, বুঝাতে এসেছিলাম, তা কিছু হলো না, তা কিছু হলো না, সহজিয়া গালাগালি দেয়, গৌড়ীয় মঠ নাকি কিছু তত্ত্ব দর্শন কিছু বোঝে না, বলে না, আলোচনা করে না, রসত্ব আলোচনা করে না, এরা শুধু শুধু খিবড়েই চিবিয়ে গেল, সহজিয়ারা এটা বলে, এটা বদনাম আছে গৌড়ীয় মঠের উপরে। কিন্তু জিনিস একটা ফাইনাল ডিসিশন, এটা বলেছে একটা জিনিস আছে, সাধনের ক্রম এবং চরম পর্যায় এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই, তবে যার ভাগ্যে যতটুকু জুটবে সেই নিয়েই তিনি চলবেন, এর থেকে আর কি বলা যায়। ভক্তিবিনোদ ঠাকুরের কথা কিছু বলতে গেলে তাহলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা এসে যায়, আবার সরস্বতী ঠাকুরের কথা কিছু বলতে গেলে আবার আমাদের গুরুভাত ভদ্রের কথা এসে যায়, গুরুভাত ভদ্র এসে যায়, কেননা এরাই তো তত্ত্ব দর্শনটাকে জানিয়েছেন পরপর, সেজন্য এদের সকলের কাছেই আনুগত্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি বৈষ্ণবগণ যে তত্ত্ব সিদ্ধান্ত আমাদের আজকে শ্রবণ করিয়েছেন, এর জন্য আমি তাদের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ রইলাম।
বিষয় এবং আশ্রয়ের সংমিশ্রণ
মানে গিঙ্গাই তত্ত্বের
সচ্চিদানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে ওখানে এসে গেছে। সচ্চিদানন্দ তো সচ্চিদানন্দ ভক্তির ঠাকুর সচ্চিদানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে এসে গেছে।
গিঙ্গাই তত্ত্বের মতো
আছেই
গৌর শক্তি মায়াপুর ধাম নির্দেশের জনপ্রিয় শুদ্ধ ভক্তি প্রচারের মণিভূত ইহত্তম দুজনের একই নাম্বার তদভিন্ন সুরিত বর্জ মহাভাগবত ওই 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 শব্দ মানে ওয়ার্ডিং হ্যাঁ একই নম্বর তদভিন্ন সুরিত বর্জ মহাভাগবত শ্রীগৌর কৃষ্ণ সাক্ষাৎ হয়ে
রাখবেন
আমার
মাঝে মনে হতো
হরিদাসু বর্জ্য, হরিদাসু বর্জ্য আবার স্বয়ং সেই তত্ত্ব
হতে পারেন অনঙ্গ হতে পারবেন
কি বলে যদি তিন চার চার্য পরীক্ষা আছে তিনটে আচার্য পরীক্ষা আমি কাজ করেছি
আচার্য
পরীক্ষা এরকম সব এই আচার্য তিনটে আচার্য পরীক্ষা গৌড়ি মঠে চলছিল পূর্ব
সময় ছিল না এখানে রান্না করতে ওখানে যাচ্ছে
রাধা রানী সহিত তিনি তার পাল্য আসি যা বলবেন তাই করবেন। দেখুন আমাকে আপনি মারুন আমার চিত্রটা ছিল মন্দ ছাড়ব না মদকে যাবো ছাড়ব না এটা জীবসে রূপগোস্বামী পাঠ লঘু ভাগবতাম এটি নিষেধ কৃষ্ণস্ব অগ্রে কৃষ্ণস্ব উপাসক হই জনাই কৃষ্ণের উপাসক জন কৃষ্ণের আগে পূজা করে সেব্যা প্রসাদ প্রসাদী অবশ্যই ব্রজসুভ্রব বলছেন যে তারপরে প্রসাদ এবং পুষ্যর দ্বারা ব্রজসুন্দর গণের উপাসনা
আমি তো রাধিক পক্ষপাতি সেখানে চন্দ্রাবলীকে পর্যন্ত
আর চন্দ্রাবলী তো
বলছেন
না
আবার এক জায়গায় বলছেন সখীগণ মম পরম গুরু দুর্বল প্রেমের গুরু সদনুগ্রহ হয়ে সেদীপ সেদীপ রাধার চরণ কল্প।
এখন বলছেন যে রূপ গোস্বামী পা আগে কৃষ্ণের সেবা করবে, কৃষ্ণের সে উপাসকের জন্য যারা কৃষ্ণের উপাসনা জীবনে আমি কেন করবো, আমার আরাধ্যা দেবী আছেন, আমি আগে তার সেবা করব তারপরে কৃষ্ণ। তাহলে আপনার আস্থাটা কোথায়? আমি মনে মনে এটা উদাহরণ রাজকন্যা বিবাহ তাদের সঙ্গে দাসীরা সব যেত, দাসীরা গেলে রাজকন্যা সম্বন্ধে দাসীরা রাজপুরুষের সেবা করত, রাজপুরুষ যখন এই রাজকন্যার প্রতি রুষ্ট হতেন দাসীরা কেউ যেত না। তাহলে রাধা মাথ তুহুন আমার রাধা নাকি রাধা মা তার মাথ তুমি, সে হিসাবে তুমি আমার প্রাণ। অধিকার এবং ভাবনা দুটো পৃথক, অধিকার হয় না চোরগুলি তার একটি বিধান বিচার করে যায় লাফে পড়ে মরব নতুবা মা। এইটা হচ্ছে আপনারা এই অনুমোদন করছেন চেয়েছিলেন, আপনি বলুন যত গোবিন্দ সুভা গোবিন্দের প্রথম রূপে যে আজকে আমি দিন অতিবাহিত করলাম তার ভক্তগণের পরিচর্যা ভূপেন্দ্র জীবন প্রণয়ন নন্দনন্দনের জীবনের যে প্রণয়ন তার প্রতিশ্রুতির জন্য
ওখানে যে শ্লোকটা বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে যে শ্লোকটা বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাখ্যা করছিলেন ও শ্লোকটা কার? সংক্ষেপ করে বলি, বলতে বলতে আর চলে গেলেন ডিটেল।
আগে সব জায়গায় নয় ব্যক্তি সম্ভব না পর আমাকে উন্মুক্ত হয়ে যায়। তিনি বলছেন যে আমি কামাগি উন্মুক্ত কিন্তু পার পর্যন্তই বসতে গেল কি করে হয় বলুন না, প্রেমময়ী সদ্রাঙ্গই তার প্রেম। এই জন্য কোথায় দেখলাম সে রাধা রানী স্নান করছেন ময়ূর রূপ ধারণ করে, তার সেই যে কেশব ভৌত জল পান করছে
কি এটা ওই যে ময়ূর
মোর পরিবর্তন আছে,
সে তো আনন্দ ধারা আনন্দ। আর একটা আর একটা জিনিস টানে গঙ্গা আসলে সব হয়ে যায়। পুরীতে কি করে জানেন, জগন্নাথকে গঙ্গা জল দিয়ে স্নান করে না, পদধৌত পদধৌত আবার কি গঙ্গা জল দিয়ে আমরা কি আর চরণামৃত দিয়ে কৃষ্ণকে দুর্বল স্নান করবো?
ধামের তো বৈশিষ্ট্য আছে না, রামচন্দ্রের ধাম, রামচন্দ্রের ধাম কেউ ধাম বলবেন, জন্মস্থান জন্মলীলা জন্মলীলা। আর বামন দেবের সাধুত বাড়ি, বামন দেবের সাধুত বাড়ি তাই দিয়ে প্রকৃতি কি করে স্নান করানো যাবে?
ওরা প্রাকৃত জ্ঞান করে দিয়ে ওই জলকে আর জগন্নাথে কেউ স্নান করায় ওরা স্মার্ট, তাহলে তোমাদের ব্যাংক পেশাব করে না তাহলে
বৈষ্ণবরাও তো সবই ব্যাঙের করছে, কত মোড়া ভেজে যাচ্ছে, কত বলি যে হ্যাঁ বৈষ্ণবরা তো লাভের ডোকা খায়, তোমরা বলো সেটাও তো পাপ হয়, হ্যাঁ হয়তো পাপ হয়, যদি উঠে ভোগ না দিলে যদি নির্গুণ না হবে তাহলে তো নিশ্চয়ই পাপ বেশি বয়সকে একবার ওরকম প্রশ্ন বৃহৎভাগতামৃতের ভিতরে সাধারণ এইভাবে যেখানে যেখানে যা বলে গেছেন সেগুলোকে যেন উল্টে পাল্টে দিয়ে একটা নতুন জিনিসকে স্টাবলিশ
এবং সন্ধ্যাবলীকে প্রাধান্য দিয়েছে,
এই বৃহৎভাগতামৃতে গোপকুমারের ব্যাপারে তো ওইটাই
প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ কোন জায়গায়
আগে যা বলে গেলাম আমি তার থেকে কিছু বৈশিষ্ট্য আমি বৈশিষ্ট্যপূর্ণ বৃহৎভাগতামৃতে
ওই যে সন্ধ্যাবলী আসছেন এইসব আসছেন শেষের দিকে
সাধারণ প্রাধান্য দিয়ে
কিন্তু রূপগোস্বামী ভাবে রঘুনাথ দাস গোস্বামী যেভাবে পরিবেশন করেছেন তিনি সব লোকের স্থান দেখাচ্ছেন বৈরাগ্য
ভূমিকা দিনের দিকে আর বৃহৎভাবস্বামীকে আশ্রয় করেই রূপগোস্বামী যত ভক্তের স্বামী সিন্ধু ঘোষণা করেছেন
ঠিক, তাহলে আমরা
অধিকার অনুসারে রাধারণ আর কৃষ্ণের মাধুর্য রস না বর্ণন করে উঠুরা ওই সফর প্রথম সাধারণ ভাবে তিনি
আমরা তো সেই রূপান সনাতন অনুগ্রহ রূপান
যেখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে সেখানে যেখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে হচ্ছে সেখানে ওই সম্প্রদায় অনুরোধে নাও
সেই
সম্প্রদায় অনুসারত ওই বলে শেষ করেছে দেখবেন করতে পারা যাচ্ছে না মানে যে কোনো দিক থেকে যুক্তির ক্ষেত্রে তত্ত্ব সিদ্ধান্তের দিক থেকে লৌকিক ব্যবহারিক দিক থেকে পারা যাচ্ছে না সেখানে ওই সম্প্রদায়ানুসার সম্প্রদায়ানুরোধে না এরম বলা আছে। আর আমার একটা আশ্চর্য লাগে এই হরিভক্তি বিলাসী
যাকে যাকে মহাপ্রভু আদেশ দিলেন যে এই জিনিস প্রকাশ করতে
করতে একটা মানে যাকে এই আসছে একটা সন্দেহ আসছে কি একটা এ সেখানে ঠিক যেটার ব্যাখ্যা আমি চাই সেটা এড়িয়ে গেছেন সনাতন গোস্বামী দেখেছেন একটা লক্ষ্য করে হরিভক্তি বিলাসে পড়তে পড়তে যেখানে একটু যেন অ্যাম্বিগুইটি আসছে হ্যাঁ এটার ব্যাখ্যাটা পেলে ভালো হয় ঠিক সেই শ্লোকের ব্যাখ্যাটা নেই ওর থেকে আবার খুব বাকি দেওয়া একটা শ্লোক বোধ হয় তার সেখানে বলে গেলেন সেখানে কিছুই লিখলেন না সনাতন গোস্বামী টিকার মধ্যে ওইরকম দেখি হরিভক্তি গুলো ঠিক যেখানে দরকার যে এখানে এটাকে সংস্কার করা যাচ্ছে না কিরকম ব্যাপারটা ঠিক সেখানে ওটাকে এড়িয়ে গেছে একটা শব্দ হয়তো বলে দিয়ে চলে গেল ব্যাখ্যাটাকে কিছু নেই এটা বা কি অন্তর্জামী
আমি একটা প্রসন্ন করি
প্রসন্ন
প্রসন্নটা হচ্ছে নিম্বা যে তুই বলুন আর নিম্বার তুই বলুন উনি আচার্য তো
আচার্য
না বলুন আগে
উনি মানে জিজ করবেন আর কিছু বলুন
আর মধ্যাচার্য উনিও
আচার্য
এখন কথা হচ্ছে মহাপ্রভু আচার্য লীলা করেছেন মহাপ্রভুর সম্প্রদায় এরা যে তিনটি বেদের মধ্যে সূর্যোদয় বেদটাকে একাদশী ক্ষেত্রে মানে, আর অন্যান্য তিথির ক্ষেত্রে অরুণোদয় বেদ মানে সূর্যোদয় মানে। এরা এ তো হলো সাধারণ কথা। আর নিম্বাদিত্য সম্প্রদায়ে ওরা অরুণোদয় বিদ্যাও মানেন না,
অরুণোদয় বিদ্যা মানে না, সূর্যোদয় বিদ্যা তো মানল না,
কপাল বেদ,
কপাল বেদ মানল, মানে
অর্ধরাত্রি,
হ্যাঁ অর্ধরাত্রি
নিম্বাদ, সেটা তো মধ্যরাত্রি বিদ্যা,
অর্ধরাত্রি
বারোটার সময় হলো এই দশটা, সনাতন গোস্বামী বলছেন এটা তোমার ব্যাস সম্মত,
আমি তো বলছি বলা আছে তো
ব্যাস সম্মত, এটা তো বলছেন কিন্তু
ওই উনি এইটা জিত করবেন বলে আগে থেকে ওটা ধ্বনিত করে রেখেছেন,
বলছেন এর জন্য ব্যাস সম্মত, ব্যাস সম্মত মেয়ের অর্থ হচ্ছে উনি নিজের সকল কল্পিত একটা ব্যাপার করেছেন, কোন গ্রন্থি নেই,
যার সনাতন গোস্বামী দেখেন কতগুলি করেছেন নিম্বার, যেরকম হয়ে কাজটা কাজটি করেই না,
ব্যাসের সম্মতম বলতে গিয়ে ব্যাসদেবের যে গ্রন্থাদি আছে
মানে না, ভাগবত মানে না,
না সেই গ্রন্থে উল্লেখ আছে এটা হলো ব্যাস সম্মত, এই তো কথা, পুরাণে আছে
যেটা ব্যাস সম্মত সেটি সনাতন গোস্বামী লিপিবদ্ধ করি,
আমি এখানে একটা
বলছি,
আমি এখানে একটা প্রসন্ন তুলতে পারি, ব্যাপারটা হচ্ছে যে নিম্বাদিত্য এবং নিম্বাক এ দুজন এক নহে,
যে কথা আমি বলছি
যা গুরু মহারাজ করেছেন পয়েন্ট
লেখা আছে আপনাদের সম্প্রদায় বই হতে লেখা আছে, এবং ছিল
এখানে বলবো নিম্বাদিত্য আর নিম্বাদিত্যাচার্য এবং নিম্বাকাচার্য দুই এক ব্যক্তি নন, দুই এক ব্যক্তি নন,
মহারাজ জিত করবার জন্য ওদের করে ওই একটা জিত জিতিয়ে ওদের,
কেন কেন শ্লোকের মধ্যে আছে নিম্বাদিত্যং চতুর্থ লোক নিম্বাকাচার্য চতুর্থ লোক লেখা নেই,
সব সবগুলো নামগুলো যে বলতে হবে তার কি মানে আছে, যে কোনো একটা বললে বললেই হলো,
চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রীকৃষ্ণ স্বামীনং রুদ্র নিম্বাদিত্যং চতুর্থ, নিম্বাদিত্য শব্দই ব্যবহার করা হয়েছে, এখন এখানে ওই যে এতন্ন ব্যাসসম্মতম এটা নিম্বার্ক সম্বন্ধে বলা হয়েছে, আমি যদি বলি এটা নিম্বার্ক সম্বন্ধে বলা হয়েছে, নিম্বাদিত্য সম্বন্ধে বলা হয়েছে,
ওটা একটা ওকে জিত করবার জন্য উনি বলে
না, এটা হচ্ছে যারা মধ্যরাত্রি বেধা মানে তৎসম্মত,
তার মানে আচ্ছা নিম্বার্ক দশাশ্ল কি আছে, আছে তো নিম্বাদিত্য নিম্বাদিত্যাচার্যের কিছু আছে প্রমাণ পাওয়া যায় না, নিম্বাদিত্যাচার্যের কিছু আছে এটা প্রমাণ পাওয়া যায় না, কিন্তু নিম্বার্ক দশাশ্ল কি আছে এটা 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 তো আছে সকলেই জানে, এটা নিম্বার্ক
নিম্বাদিত্যের নয় তাই বা
আমি বলতে পারি না, আমি বলছি আমি
দিয়ে বলছি নিম্বাদিত্য হলো না এটা তার দ্বারা প্রমাণিত হলো,
কিন্তু নিম্বার্ক দশাশ্ল কি এটা প্রচারিত আছে, তো ওর ভিতরে যত থিওরি ওর যা বক্তব্য তো ওর ভিতরেই আছে, তার ভিতরে তার ভিতরে রাধা কৃষ্ণের উপাসনটা ওরা কোথা থেকে পেলে, রাধাকৃষ্ণের উপাসনা ওরা পেলেন,
ভক্তিবিনোদ ঠাকুর জীবন পড়ছিলাম ওই যে কেশব কাশ্মীর এসেছিল মহাপ্রভু কিছু কৃপা কিছু রাধা কৃষ্ণ সম্বন্ধ
কেশব কাশ্মীর সেই কানেকশনে রাধা গোবিন্দের উপাসনার
ভক্তিমন ঠাকুর
আর ধ্রুবাদের লেখা প্রবন্ধ আছে, নিম্বাদিত্যাচার্য প্রবন্ধ আছে, ধ্রুবাদের নিম্বাদিত্যাচার্য প্রবন্ধ আছে, তার ভিতরেও উনি ওখানে একটু আলোচনা করেছেন ওই নিম্বার্ক এবং নিম্বাদিত্য নিয়ে, নিম্ব ভাস্কর আচার্য নিম্ব ভাস্কর বলে বলা আছে,
নিম্ব ভাস্কর বলে নিম্বাদিত্য হবে না নিম্বার্ক,
তিনি আলোচনা করেছেন,
শুনো ওই যে ব্রজমন্ডল
রজত
মনোহর দাস বলি কে মনোহর দাস রাধা কুণ্ডা থাকার তাকে
বুঝতাম না কিন্তু এক পর্যায়ে তো
সম্প্রদায়
না, যারা স্মরণকে প্রাধান্য দেয় প্রভুপাদ বলছেন কনিষ্ঠ অধিকার,
সেটা হলো মানে সাধারণ ব্যাপার।
মহাপ্রভু ওখানে মহাপ্রভুর মতে যে এটা হচ্ছে যে সংগতম অরুণোদয় ভাষ্য অরুণোদয় বিদ্যই যথেষ্ট, এটা তো এখানে স্পেশাল আরো অ্যালার্ট হওয়া। যদি সূর্যোদয় বিদ্যতি সবগুলো হলো, একাদশীর বেলায় খালি একটা হরিবাসর বলে
এর মধ্যে বলদেব বিদ্যাভূষণ প্রভুকে টেনে আনা হয়েছে কি
শাস্ত্র থেকে?
তা নাহলে
প্রমেয় রত্নাবলীতে আমি এই জন্য বলছি যে প্রমেয় রত্নাবলীর ভিতরে বলদেব পরিষ্কার লিখে
দিয়েছেন
বিধ্বন্ত সন্তর্য হরিবাসর
জন্মাষ্টমীকে
আমি সেই জন্য বলছি ব্যাপারে বলদেব বিদ্যাভূষণ প্রভুকে টেনে আনা হয়েছে স্ক্রিনে।
পুরাণকে যা লেখা আছে ওই যে মোহিনী এসেছিল একাদশী ব্রত নষ্ট করবার জন্য, তখন এটা পুরাণের কথা, তখন মোহিনী তো কিছু পারল না, মোহিনীকে সেই ঔদ্ধমুনি ওই এর পুরোহিত
মোহিনী
তাকে ধ্বংস করে
দিয়েছে।
তাকে আবার জীবিত বললেন যে উদ্দেশ্যে এসেছিল আপনি এর উদ্দেশ্য কিছু সার্থক করুন। তখন সেখানে বলেছেন যারা সূর্যোদয় বিদ্যা একাদশী করবে সেটা মোহিনী পাবে, সেখানে
ওর ভাগে যাবে।
হ্যাঁ, সূর্যোদয় বিদ্যা
সম্বন্ধে আমাকে ব্যাখ্যা দিতে হয়। দুর্গায় গেলে ওখানে
সপ্তমী
বিদ্যা অষ্টমী পালন করবে কে? যারা পালন করে তারা ঔষধ পরিষ্কার বলা সপ্তমী বিদ্যা অষ্টমী যারা পালন করে করে তো
তাহলে যত ওরা কোনো ফল পায় কাবেরী গঙ্গে যমুনে
সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত যারা পালন করছে ওদের কোনো ফল খারাপ ফল হ্যাঁ শুধু একাদশী হরিবাসর বাদ দিয়ে আর যত ব্রত আছে
হরিভক্তি
বিলাস জানেন
আমার জানবার দরকার নেই, আমার নোট বই
আমি কিন্তু দেখেছি
এই
সম্বন্ধে মানে কোন একটা নির্দিষ্ট শ্লোক একাদশীতে একাদশীতে সূর্যোদয় বিদ্যা আর অরুণোদয় বিদ্যা সূর্যোদয় বিদ্যা
তাহলে রাধারানী
পালন করবে
ললিতা সবই আছে
একটা শ্লোকের মধ্যে নাই একাদশীর চ্যাপ্টার জন্মাষ্টমীর চ্যাপ্টার আপনি দুটোই পাশাপাশি আলোচনা করুন। একাদশীর ক্ষেত্রে জন্মাষ্টমীর কিছু কথা এসেছে, আবার জন্মাষ্টমী প্রত্যেক কথা বলতে গিয়ে পঞ্চদশ
অধ্যায়
করলেন।
আর একটা বিচার আছে সেই সম্বন্ধে
আত্মন করবার কোনো দরকার
বৃদ্ধি পায় প্রতিষ্ঠা অংশ সেই অংশটা পরিষ্কার কিছু মলটাকে বলে
শব্দের অর্থ
যেমন ধরো অষ্টমী পরেও পরের দিনে আজকে রইল যতক্ষণ রবিবার তবে সূর্যোদয়ের পরের দিনে চলে গেল
প্রধান গোস্বামীর এই টিকাটা নিয়ে দুর্গাপ্রসাদ একটা লিখে করলেন একাদশী একাদশী তর অশেষ নাম
উন্নত উজ্জ্বল ভাব অনুসারে
আস্বাদন কি করলেন আর দিলেন একই জিনিসটাকে আস্বাদন করে ওইটাকে উন্নত উজ্জ্বল আস্বাদন করছেন আর আবার দেখছেন যে সমর্পই তুম উন্নত উজ্জ্বল গাছ এইটাকে তিনি বৃষ্টেন তাহলে তো রাধারানীর যে ভাব আছে চারুদিকে বলা হয় উন্নত উজ্জ্বল মহাভাব ইত্যাদি সত্যি কিছু পারেন না রাধারানীর ভাব যে
আরম্ভ হলো
রাধারানীর ভাব মানে কি তার যে সমভাব সেটা দিতে পারবেন না কিন্তু তারা আনুগত্য করে যে ভাবটা যতটুকু জীব
তাহলে দিলেন কি
সাধারণ প্রতি যে অনুরাগ ভাবটা মধুর সাধারণ যেটা পূর্বে কোন দান করেন না
অন্য চিঠির বেলায়
বোকালি কেউ দেন না এসেছিলেন সাধারণ মুক্তি কিন্তু মধুর রস যে রাধার মহিমা এটা কেউ জগতে প্রচার করেছিল
উন্নত উজ্জ্বল রস কাকে বলে
যেটা হচ্ছে রস মানে তো সেই আপনার বিষয় বিগ্রহ সেখানে তো প্রকাশ সেইটাই জগৎ থেকে প্রকাশ দিতে এসেছিলেন এই জন্য মহাপ্রভুর আশা তো সেইখানেই বৈশিষ্ট্য শান্ত মুখ্য উদ্দেশ্য নয় প্রভু সেই এই জন্য চৈতন্য চরিত আমৃতে ছিল বহুপাদ এইটি হচ্ছে চৈতন্য মঠে আশ্রিত ভক্তগণের মুখ্য ওই যে রাধা কুণ্ডের শেষে যে উপদেশ আমৃত যে শেষ শ্লোক আছে রাধা কুণ্ডের প্রকৃতি
সাতদণ্ড
আর ওইদিকে হলো চার দণ্ড
যেরকম হতে ভক্তি আছে
খুব কম
আর একটা আছে রাগান আবার দুই রকম একটা হচ্ছে সম্ভোগময় সত্তদ ইচ্ছা ভাবনা ভোগময়ী হচ্ছে ললিতা বিশাখা স্মৃতি রাধিকা ইত্যাদি নায়িকা
সম্ভব
প্রাণ সখী আর পরম্পরিত সখী অর্থাৎ প্রিয় নর্ম প্রাণ নিত্য
ওদের দেবতা হচ্ছে যারা আছে রাধা আর কৃষ্ণের যে মিলেন রাধিকার যে উদিত
হওয়া
মিলেনেতেই তাহারা মধ্যে ওই ভাবনা কৃষ্ণ রাধাকে চিন্তন করে
বৈষ্ণব
তাহার যে গায়েতে গিয়ে সমস্ত ইচ্ছা ভাবময় আমার মনে হয় যে এইখানে যে উন্নত উজ্জ্বল তত্ত্ব ইচ্ছা ভাবময় যে এইটা জীবের অধিকার এই পর্যায়ে এই জন্য এটাকে দিতে পারেন রাধারানী দিয়ে পিয়াজি দিয়ে সমস্ত মাদন মদন ইত্যাদি দিতে
পারেন
এই জন্য সব ইচ্ছা ভাবময়ী যে জীবের স্বরূপে সে হতে পারে এইগুলিকে
তাদের প্রেমে কিন্তু বসে প্রেমে বলছেন আমি ঋণী
আগুনে কোনো বিষয় হয় না
যখন চলে গেলেন তখন সে দৌড়ে যখন দেহান্ত হয় তার অঙ্গে আর কেউ ভূষণ ভূষিত করলেন
আমি কিছু না কালকে রাত্রে কি
শিক্ষালের ভিতরে মাথা ঘুরতে
ভালো ভালো
আপনি
থাকুন তো থাকতে পারি
সঙ্গে সঙ্গে উত্তর দিতে
উনি আওয়াজ খেপে যান
খেপে যান না
ব্যাপার দেখি জানেন ব্যাপারটা হচ্ছে যদি উদ্দেশ্য আছে যদি শুনুন আমার আমার বক্তব্য ছিল যদি পর জ্ঞান হয় তবে তো পরে কি হবে সেই জন্য পারকীয় আর পর মানে পর অপর মানে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট ছাড়া আর অর্থ নেই
পর আর অপর
এছাড়া আর নিকৃষ্ট নেই তো আর যদি পরই হয় শ্রেষ্ঠই যদি হয় শ্রেষ্ঠ বস্তুতে যার রুচি সে আবার নিকৃষ্টের দিকে যায় কেন সে তো বলছি নিকৃষ্টের দিকে যায় সে আবার নিকৃষ্টের দিকে তার রুচি হয়
নিকৃষ্টাবাদ
না ওখানে স্বকীয়
স্বকীয় আর স্বয়ের বিরুদ্ধে যদি পর হয় তখন ওই ইচ্ছা আর নিকৃষ্ট এই বিচারে হয় না। স তার বিপরীত হল পর, এখানে আপন পর এই দেশা। হ্যাঁ, স্বকীয় আর পারকীয় যখন, আর যেখানে ওইসব সহজ নেই, স সম্বন্ধে বা তার এগেনস্টে অ্যান্টি কথা হচ্ছে না, তখন আলাদা হবে। তাই রাধারানীর তো হলো আপনারা স্বকীয় বলেন না, পারকীয় বলেন। কেমন পর যদি জ্ঞান থাকে তার সঙ্গে কিরকম বুদ্ধি হয়? সবাই এই পরলোক, একে বেশি কিছু বলা যাবে না, একে খাতির খুচির করা এইটি দরকার হয়, এইরকম।
সেই জন্য তো সময় সময় প্রায় পড়ে।
শুনুন, আমার জিনিস করতে দিন,
বল বলি তো
আবার জিনিস করতে দিন, আগে থাকি আপনারা বন্ধ করছে। আর নিজের জিনিসের উপরে তখন তার
সেই জন্যই তো পায়ে পড়ে।
আরে আমার বক্তব্যটা আগে শুনে তারপর উত্তর দেবেন তো,
এখানে কৃপাই চাই তোমার তো, আমার
সহিত এই তো কথা, আমার বক্তব্যটা শুনুন। আর সক্রিয়ের বেলায় তখন তার যা কিছু খুশি সে প্রভাব সেখানে বিস্তার করতে পারে। সক্রিয় ভাবই যদি রাধারানী না হতো,
ব্যাকরণ সম্মত আপনার কথাটি, ব্যাকরণ সম্মত,
যদি রাধারানীর এটা সেই সক্রিয় ভাব না হতো তাহলে তিনি কখনো কৃষ্ণকে ওই রকম ভাবে বলতে পারতেন যা খুশি তাই।
সক্রিয় ভাবটা হলো নীরস, আর পরকীয় ভাব
আপনি এখন থামুন, সক্রিয় ভাব নীরস আর সরাসরি কথা হচ্ছে না।
আচ্ছা আচ্ছা,
আমার কথা হচ্ছে আর চন্দ্রাবলীর যেটা, চন্দ্রাবলীরটাই দেখুন পারকীয় চন্দ্রাবলী। সেই জন্য বাবা আমার
কথা
চন্দ্রাবলীর বিচার কি না, এই তো বাবা রাধারানী, একে কিছু বলা চলবে না,